أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا الصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون
ان آیات کا ترجمہ ہے
এই আয়াতগুলোর অনুবাদ হলো হে যারা ঈমান এনেছো ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের সম্বন্ধে বলো না যে তারা মৃত বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারছো না এবং আমরা অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়ভীতি ক্ষুধা এবং ধন সম্পদ প্রাণসমূহ ফল ফলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দাও যারা তাদের উপর বিপদ আসলে বলে যে নিশ্চয় আমরা আল্লাহরই আর আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী এরাই ওই সকল লোক যাদের প্রতি তাদের প্রভুর পক্ষ থেকে আশিস এবং রহমত সমূহ বর্ষিত হয় এবং এরাই হেদায়েত প্রাপ্ত এই আয়াতের তেলাওয়াতের মাধ্যমে আপনাদের অনেকেই অনুমান করতে পেরেছেন যে আজকে যে বিষয়ে আমি বর্ণনা করতে যাচ্ছি তার সম্প্রতি আমাদের ভাই এবং বন্ধুদের যে ইন্তেকাল হয়েছে সেই ইন্তেকালের বরাতে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ধৈর্য দোয়া শহীদদের পদমর্যাদা পরীক্ষার কারণ এবং খোদার সন্তুষ্টির প্রতি দৃষ্টি রাখার প্রতি নসিহত এবং তার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তদের কথা বা পুরস্কার প্রাপ্তদের কথা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন এই কথাগুলো এমন যা এক মোমেনের সত্যিকারের মোমেন হওয়ার প্রমাণ এবং পরিচয়। আজকে যে প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বলেন ইমানদারদের বা ইমান আনয়নকারীদের পরিচয় হল তারা সমস্যার সময় ভয় পায় না, বরং সকল সমস্যা এবং পরীক্ষা তাদের দৃষ্টি খোদা তালার দিকে নিবদ্ধ করে, আর মোমেনের দৃষ্টি খোদার প্রতি নিবদ্ধ হওয়া উচিত। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কোন কষ্টের মুখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এক মোমেনের যা হওয়া উচিত তা হল ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, অর্থাৎ ধৈর্য এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার সাহায্য চাওয়া উচিত। সুতরাং মোমেনদের আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে সমস্যা আসবে, কষ্টের মুখোমুখি হবে, কিন্তু তোমাদের ইমানের দৃঢ়তার প্রমাণ এমন ক্ষেত্রে যা হবে তা হল ধৈর্যের সাথে তা সহ্য করবে, কোন প্রকারের অস্থিরতা বা ব্যাকুলতা প্রকাশ করবে না, খোদার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কষ্ট এবং সমস্যা দূর করার জন্য কোন মানুষের সামনে ঝুঁকবে না, বরং শুধু খোদা তালার সামনে ঝুঁকবে, তার কাছেই দোয়া করবে। নিজের ইমানের দৃঢ়তা এবং অবিচলতার জন্য খোদা তালার কাছে দোয়া করবে, সেই কাজের উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকতে হবে যে আল্লাহ তাআলা মোমেনদের উপর সুপোর্ট করেছেন, তা হল খোদা তালার তওহীদ এবং একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। সেই কাজ হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো। সেই কাজ হল যুগের ইমামের জামাতে অন্তর্ভুক্ত করে পৃথিবীকে সত্যিকারের ইসলাম সম্পর্কে অবগত করানো। এর জন্য হয়তো তোমাদের প্রাণ এবং সম্পদের পরীক্ষার মুখোমুখি হতে হবে, আর আধ্যাত্মিক কষ্টের সম্মুখীন হতে হবে। আধ্যাত্মিক কষ্ট কি? কালেমা পড়ার উপর বিধিনিষেধ রয়েছে, নামাজ পড়ার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে, হযরত মসীহ মওউদকে নোংরা নামে ডাকা হয়, দৈহিক এবং আর্থিক কষ্ট ছাড়াও এগুলো অতিরিক্ত আধ্যাত্মিক কষ্ট, আর এই সমস্ত কষ্টের মুখোমুখি আমাদের বা তোমাদেরকে হতে হবে। কিন্তু খোদা তাআলা এদিকে দৃষ্টি আকর্ষণ এবং মানসিকভাবে মোমেনকে এই সমস্ত কষ্ট এবং সমস্যার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে বলেন যে যদি তোমরা ধৈর্য, সৎসাহস এবং দোয়ার মাধ্যমে পরীক্ষা কাটানোর চেষ্টা করো, তাহলে আল্লাহ তাআলা সবসময় তোমাদের সাথী হবেন, তোমাদেরকে কখনো তিনি পরিত্যাগ করবেন না, বরং তিনি এমন ধৈর্যশীলদের সাথে আছেন এবং অবশেষে বিজয় এই ধৈর্যশীলদেরই। তারপর যারা নিজেদের প্রাণ বিসর্জন দেয় ধর্মের খাতিরে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, তাদের পদমর্যাদা সম্পর্কে বলেন যে যারা ধর্মের খাতিরে নিজেদের প্রাণের বলি দেয় তাদের খোদার দৃষ্টিতে তাদের অনেক বড় পদমর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে শত্রু তোমাদেরকে তোমাদের জীবনের তোমাদেরকে হত্যা করে এই জন্য যে তারা মনে করে তোমাদের হত্যা করে তারা সংখ্যাগত দিক থেকে তোমাদের দুর্বল করে তুলবে। কিন্তু স্মরণ রাখবে যেখানে খোদা তোমাদের সাথে আছেন, সে খোদা যিনি বিশ্বজগতের অধিপতি, একজন বা কয়েক ব্যক্তি আল্লাহ ধর্মের খাতিরে এক ব্যক্তি এখানে নিহত হয়, এমন কয়েকজনের মৃত্যু কখনো ওই জামাতকে মারতে পারে না বা দুর্বল করে না, বরং খোদা তাআলা যিনি আকাশ এবং পৃথিবীর অধিপতি, এক ব্যক্তি যদি মারা যায় সে ব্যক্তি পরকালে যখন জীবন লাভ করে সেখানে সে খোদার সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ তাআলা বলেন এক হত্যার ঘটনায় কখনো ঐশি জামাত মরে না বা দুর্বল হয় না, বরং এক ব্যক্তির মৃত্যু অগণিত মোমেনের জীবনে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে, অগণিত মোমেনের ভিতর জীবনী শক্তি সৃষ্টি করে। এক শাহাদত মোমেনদের জামাতকে দুর্বল করে না, বরং তাদের ভিতর ইমানই আবেগ এবং উদ্দীপনা সৃষ্টি করে। যারা ইমানের দিক থেকে দুর্বল তাদেরকে দুর্বলতা থেকে বের করে নিয়ে আসে। ইমানের ভিতর ইমানে জীবনের সেই উষ্ণতা সৃষ্টি করে যে ভীত ত্রস্ত হওয়ার পরিবর্তে অনেকেই বুক ফুলিয়ে শত্রুর সামনে দাঁড়িয়ে যায় আর ঘোষণা করে যে হে নির্বোধ এবং অজ্ঞরা, তোমরা মনে করো এক ব্যক্তিকে হত্যা করে তোমরা আমাদেরকে দুর্বল করে তুলেছ, তো শোনো, কান খুলে শোনো, এই এক ব্যক্তির মৃত্যু আমাদের ভিতর সেই প্রাণ সঞ্চার করেছে যা আমাদেরকে সেই জীবন দান করেছে এবং ত্যাগের সেই প্রেরণা সৃষ্টি করেছে আমাদের ভিতর, যার ভিত্তিতে আমরা সব উৎসাহ উদ্দীপনার সাথে ধর্মের জন্য সকল কোরবানি করার জন্য প্রস্তুত। সম্প্রতি যখন ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেবকে হত্যা করা হয় তো আমি এই দৃশ্য দেখেছি মৌখিকভাবে আর লিখিতভাবেও। অনেকে লিখেছেন যে অমুক স্থানে যেখানে আমরা থাকি যদি রক্তের প্রয়োজন হয় বা যে কোনো ভয়াবহ স্থানে কোনো আহমদীর যদি রক্তের প্রয়োজন হয় তাহলে খোদা তাআলা আমাদেরকে সুযোগ দেন, আমরা যেন নিজ রক্ত পেশ করতে পারি। সুতরাং এই কোরবানি এবং এই ত্যাগ আর কোরবানির এই প্রেরণা শত্রুকে এই কথা বলার জন্য সামনে এসেছে যে আল্লাহর সামনে যারা ঝুঁকে সর্বাবস্থায় যারা খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট তাদেরকে মৃত্যুর ভয় কখনো প্রভাবিত করতে পারে না, কেননা এমন মৃতদের সম্পর্কে তো খোদা তাআলা স্বয়ং বলেন যে তারা মৃত নয় বরং তারা চিরস্থায়ী জীবনের অধিকারী। তো প্রধানত খোদা তাআলার পথে যিনি শাহাদত বরণ করেন তিনি তার উত্তরসূরি মোমেনদের জন্য তাদের ইমানের উন্নতির কারণ হয়, তাদেরকে জীবন্ত করে, যারা তার পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করে। আর যে পারলৌকিক জীবন চিরস্থায়ী জীবন সেখানে তার পদমর্যাদা ক্রমশ উন্নীত হতে থাকে, এটি তো মোমেনের জীবনের উদ্দেশ্য। অর্থাৎ এই জীবনে এমন কাজ করা মোমেনের জীবনের উদ্দেশ্য যার ফলে পরকালে পদমর্যাদা উন্নীত হতে পারে। এছাড়া খোদা তাআলার স্পষ্ট এই ঘোষণা রয়েছে যে খোদা তাআলার পথে মৃত্যুবরণকারী ব্যক্তি মৃত নয় বরং জীবিত, কেননা সে ব্যক্তি মৃত্যুর অব্যবহিত পর সেই পদমর্যাদায় পৌঁছে যার মাধ্যমে সে খোদার নৈকট্য লাভ করে। প্রত্যেক ব্যক্তিকেই আজ বা কাল মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু উন্নত জীবনের যে পদমর্যাদা সেটি হঠাৎ করে লাভ হয় না। প্রত্যেক মৃত ব্যক্তিকে একটি মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হতে হয়, কিন্তু শহীদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে সে তাৎক্ষণিকভাবে অব্যবহিত পর মৃত্যুর এক মহান জীবনের অধিকারী হয়। এক হাদিসে আছে, হযরত সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টিতে শহীদের ছয়টি বিশেষত্ব আছে। প্রথমত তার রক্তের প্রথম ফোঁটা ঝরতেই তাকে ক্ষমা করে দেয়া হবে। দ্বিতীয়ত জান্নাতে সে নিজের স্থান এবং ঠিকানা সম্পর্কে নিশ্চিত হবে। দ্বিতীয়ত কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেয়া হবে। চতুর্থত মহা ভীতি থেকে সে নিরাপদ থাকবে। পঞ্চম, তার মাথায় এমন এক মুকুট পরানো হবে যার প্রতিটি পদরাগ মনি দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার তুলনায় বেশি মূল্যবান হবে। আর ষষ্ঠ, নিকটাত্মীয়ের পক্ষে তাকে সাফায়াত করার অনুমতি দেওয়া হবে, সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তো এই হল শহীদের মহান পদমর্যাদা। আহিয়া, যা হাই শব্দের বহু বচন, এর অর্থ হল তার জীবনের কর্ম বৃথা যায় না বা বৃথা যাবে না। সুতরাং শহীদের মৃত্যু, সে মহান মৃত্যুর ফলে সে মহান জীবন তাৎক্ষণিকভাবে সে লাভ করে। যেই মহান জীবন লাভের জন্য প্রত্যেক মৃত ব্যক্তিকে একটা মধ্যবর্তীকালীন অবস্থার মুখোমুখি হতে হয়, আর প্রত্যেক ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার উপর সেই সময় নির্ভর করে অন্তর্বর্তীকালীন সময় কত বড় হবে। আহিয়া শব্দের আরেকটি অর্থ হল এমন ব্যক্তি যার প্রতিশোধ নেওয়া হয়। আব্দুল আল্লাহ তাআলা শত্রুকে বলছেন যে তোমরা এক জীবনের অবসান ঘটিয়ে ভেবেছ যে আমরা বড় পুণ্য কর্ম করেছি বা জামাতকে দুর্বল করে দিয়েছি, কিন্তু স্মরণ রেখো যে মৃত ব্যক্তি শাহাদতের পদমর্যাদা পেয়ে, শহীদের পদমর্যাদা পেয়ে, খোদার নৈকট্য তো পেয়েই গেছে, কিন্তু তার শাহাদত সেটি অর্থহীন যাবে না বা বৃথা যাবে না। মনোযোগ সহকারে শোনো, কান খুলে শোনো যে উম্মতের শহীদদের রক্ত পূর্বে কখন বৃথা গিয়েছে যে এখন বৃথা যাবে। আজও প্রত্যেক শহীদের রক্তের প্রতিটি বিন্দুর জন্য খোদা তালা প্রতিশোধ নেবেন। আল্লাহ তালা স্বয়ং বলেন যে ওলা কিল্লা তা সরুন, এই ইহজগতের কীট এই কথাগুলোকে বোঝে না। তোমাদের কাণ্ড জ্ঞান এমন ভাবে হারিয়ে গেছে যে আল্লাহর বাণী বা কিতাব পড়া সত্ত্বেও, মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও এমন কুকীর্তি করে তোমরা খোদার ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছ। খোদা তাআলা এক জায়গায় বলেন যে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওগাদিবাল্লাহ আলাইহি ওয়ালানাহু ওয়া'আদা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোন মুমিনকে জেনে শুনে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, সে দীর্ঘকাল তাতে বসবাস করবে, আর খোদা তাআলা তার প্রতি ক্রোধান্বিত হবেন এবং নিজ সন্নিধান নিজের কাছ থেকে তাকে দূরে ঠেলে দেবেন। তার জন্য অনেক বড় আজাব প্রস্তুত করে রেখেছেন। মোমেনের সংজ্ঞা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তা এক হাদিসে উল্লেখ আছে। ওসামা বিন জায়েদ এবং অপর এক আনসারী একবার এক যুদ্ধে এক কাফের পিছু ধাওয়া করে, তাকে ধরে যখন তারা পরাস্ত করেন তখন সে ব্যক্তি কালেমা পাঠ করে। হযরত ওসামা বলেন যে আমার আনসারী বন্ধু তাকে কিছু বলেননি, তিনি হাত উঠিয়ে নেন, কিন্তু আমি তাকে হত্যা করি। ফিরে এসে যখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এটি উল্লেখ করা হলো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে ওসামা, কালেমা তাওহীদ পাঠের পরও কি তুমি তাকে হত্যা করলে? তুমি কি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও হত্যা করেছ? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই বাক্য পুনরাবৃত্ত করেন। আমি বললাম যে হে আল্লাহ রসুল, সে তার বাড়ি মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তুমি কি তার হৃদয় চিরে দেখেছো? সে মন থেকে পড়েছে নাকি তার বাড়ির ভয়ে কালেমা পড়েছে, তুমি কি তার হৃদয় চিরে দেখেছো? তখন আমার ইচ্ছা হলো যে হায়, আজকের পূর্বে যদি আমি মুসলমান না হতাম তাহলেই ভালো হতো। আরেক রয়েত আবি মালিক তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে আমি হুজুরে করিম সাল্লাল্লাহু ইসলামকে কথা বলতে শুনেছি, যে ব্যক্তি এই অঙ্গীকার করে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তাদেরকে যে অস্বীকার করে, এমন ব্যক্তির প্রাণ এবং সম্পদ সম্মানযোগ্য, বাকি তার হিসাব আল্লাহ তাআলার হাতে। এই যে নামধারী ওলামা যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করে, যারা বলে যে আহমদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শুধু এক অংশের উপর ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উপর তাদের ঈমান নেই, দ্বিতীয় অংশকে তারা বাদ দেয়, এই জন্য আহমদেরা ওয়াজিবুল কাতল, এরা কি আমাদের হৃদয় উঁকি মেরে দেখেছে বা আমাদের হৃদয় চিরে দেখেছে? কি আমাদের হৃদয় কি আছে তা তারা হৃদয় চিরে দেখেছে? যেই বুৎপত্তি এবং জ্ঞান খাতামান্নবীন এর আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত মসীহ আলাইহিস সালাম আমাদেরকে দান করেছেন, এই মৌলবীরা তার কোটি ভাগের এক ভাগও জানে না। অথচ আমাদেরকে বলে যে আমরা নাকি খাতমে নবুয়তে বিশ্বাসী না, তাই আমরা হত্যাযোগ্য। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে খাতমে নবুয়তের যেই মহান পদমর্যাদা সম্পর্কে অবহিত করেছেন তা হলো, তিনি বলেন যে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র পদমর্যাদা কত মহান, সত্যের এই সূর্যের জ্যোতির প্রভাব কত মহান, যার অনুসরণ কাউকে কামেল মোমেনে রূপান্তরিত করে, কাউকে তত্ত্বজ্ঞানীর পদমর্যাদায় উপনীত করে, কাউকে আল্লাহ তাআলার নিদর্শন এবং হুজ্জাতুল্লাহর পদমর্যাদা দান করে এবং খোদা তাআলার প্রশংসা ভাজন হয়। তিনি আরো বলেন যে সেই ইনসান যিনি সর্বাপেক্ষা কামেল বা পারফেক্ট এবং প্রকৃত অর্থেই যিনি ইনসানে কামেল ছিলেন এবং কামেল নবী ছিলেন, যার মাধ্যমে আধ্যাত্মিক অভ্যুত্থান ও পুনরুত্থান সংগঠিত হয়েছে, পৃথিবীতে প্রথম কিয়ামত প্রদর্শিত হয়েছে এবং এক মৃত জগৎ পুনরায় জীবন্ত হয়ে উঠেছে, সেই কল্যাণ মণ্ডিত নবী হচ্ছেন হযরত খাতামুল আম্বিয়া, মনোনীতদের ইমাম খাতামুল মুরসালিন ফখরুন নবীন জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমাদের খোদা, তুমি সেই প্রিয়তম নবীর উপর সেই রহমত দরুদ বর্ষণ করো যা তুমি পৃথিবীর আদিকাল থেকে অদ্যাবধি অন্য কারো উপর বর্ষণ করনি। পুনরায় রাসূলুল্লাহ সম্পর্কে তিনি বলেন যে তার আনুগত্য এবং ভালোবাসার ফলে আমরা রুহুল কুদুস এবং খোদা তাআলার সাথে কথোপকথন এবং ঐশী নিদর্শনের নিয়ামত প্রাপ্ত হই। তো এই হল হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদা। আর এই ফিতনাবাজ নোংরা প্রকৃতির নামধারী ওলামা বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমদীরা আখেরি নবী মানে না, তাই ইসলামের গণ্ডি বহির্ভূত আহমদীরা আর তারা হত্যাযোগ্য, আর প্রচার মাধ্যমে টেলিভিশনে তা প্রচার করছে, তারা সেই অপকর্ম করছে যার খোদা অনুমতি দেন না আর খোদার রসুলও অনুমতি দেন না। আর পরিতাপের বিষয় হলো তাদের নামে অন্যায় হচ্ছে আল্লাহ এবং রসুলের নামে। সুতরাং আমাদেরকে সেই রসুলের অনুসরণ এবং অনুগমন নিদর্শনের নিয়ামত দিয়েছে, সুতরাং নিজেদের ফিতনাবাজি এবং আহমদীদের উপর জুলুম এবং অত্যাচার থেকে বিরত হও। সুতরাং তোমার স্মরণ রেখো যে অমলিল্লাহ মিন্না কাইদিম মতিন, অর্থাৎ আমি ঢিল দিই এবং আমার শাস্তি বড় কঠোর। এই নিদর্শন যেভাবে কাল প্রকাশিত হয়েছে আজও একইভাবে প্রকাশিত হবে। সুতরাং খোদা তাআলার ঢিল দেয়াকে বিজয় মনে করবে না, আমরা যেহেতু ইমানে দৃঢ় খোদা তালার ফজলে যুগের ইমামকে আমরা মেনেছি, যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কামেল এতাত আনুগত্যে মোহাম্মদ রসুল্লাহর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দাস হিসেবে আল্লাহ তাআলা তাকে নবীর পদমর্যাদা সহকারে প্রেরণ করেছেন। তাই খোদা তালার সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্যের সাথে তোমাদের জুলম এবং অত্যাচার অনাচারকে সহ্য করছি, কেননা যুগের ইমাম আমাদেরকে শিক্ষাই দিয়েছেন, এটি আমাদের কাছে তার প্রত্যাশা। আর খোদা তালাও আমাদেরকে এই কথাই বলেছেন যে ভয় ক্ষুধা এবং প্রাণ সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা থেকে যখন সফল কাম হয়ে বের হবে তখন স্মরণ রেখো যে তোমরা অবাশ্যরী সাবেরিনের শ্রেণীভুক্ত হয়ে গেছ, সেই সমস্ত ধৈর্যশীলদের শ্রেণীভুক্ত হয়েছ যাদেরকে আল্লাহ তাআলা শুভ সংবাদ দেন। সুতরাং খোদার শুভ সংবাদ যেখানে আমাদের সাথে আছে সেখানে এই দুনিয়ার ইহজাগতিক ক্ষতি বা প্রাণের ক্ষতি বা প্রাণহানি আমাদের কি ক্ষতি করতে পারে, এই কষ্ট যেখানে আমাদের আধ্যাত্মিক উন্নতির কারণ, ব্যক্তিগত উন্নতির কারণ, সেখানে জামাতে উন্নতির কারণও বটে। সুতরাং আহমদীদেরকে এই সমস্যা এবং এই মুসিবত দেখে ভীত বা ত্রস্ত হওয়া উচিত নয়। খোদা তাআলা বলেন যে নিজেদের ইমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, যখন এই সমস্যা এবং বিপদ আসে আমাদের মুখ থেকে পরম ধৈর্যের বইয়ের প্রকাশ স্বরূপ শুধু এই শব্দই বের হওয়া উচিত যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর দিকেই, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যদি এটি বলি তাহলে খোদা তালার রহমত এবং খোদা তালার বরকত এবং কল্যাণ রাজি নিয়ে আমরা ঘরে ফিরবো, আর সবসময় সত্যের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো, ইমান আমাদের দৃঢ় হতে থাকবে, আর চূড়ান্ত পরম বিজয়ের দৃশ্য ইনশাআল্লাহ আমরা দেখব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খোদা তালার নিয়ামত এবং পুরস্কার তারাই লাভ করে যারা অবিচল থাকে, যারা দৃঢ়চিত্ত হয়। সুতরাং আমাদের ধৈর্য আর আমাদের অবিচলতা এবং দৃঢ়চিত্ততা ফাতাহনালাকা ফাতহাম মুবিনার শুভ সংবাদ নিয়ে আসবে, অর্থাৎ পরম বিজয়ের সংবাদ নিয়ে আসবে। আমাদের বিরোধিতা হয় এই জন্য যে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে মেনেছি, আমাদেরকে দুঃখ দেওয়া হয় শুধু এই দোষে যে আমরা হযরত মসীহ মওউদকে মেনেছি, আমাদের সম্পদ নষ্ট করা হয় শুধু এই কারণে যে হযরত মসীহ মওউদকে আমরা মেনেছি, আমাদের প্রিয়জনকে শহীদ করা হয় হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে মানার দোষে। সুতরাং যদি আমরা অবিচল থাকি, পরীক্ষা যদি আমরা সফলভাবে পরীক্ষার যোগ কাটিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলার হযরত মসীহ মওউদের সাথে কৃত এই প্রতিশ্রুতিরও আমরা পরিপূরণ স্থল হব, যে আল্লাহ তাআলা ইলহামে তাকে কয়েকবার জানিয়েছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ এক মহান সুমহান বিজয় আমি তোমাকে দান করব যা প্রকাশ্য স্পষ্ট বিজয় হবে। অতএব জাতিগত জীবনে পরীক্ষা এবং সমস্যা খোদা তালার পবিত্র শক্তি এবং কুদরতকে প্রকাশের জন্য আসে, নিদর্শন প্রকাশের জন্য আসে। সুতরাং ধৈর্য আর দোয়ার মাধ্যমে খোদার সাহায্যের ভিক্ষা চাইতে থাকেন। এই যে শাহাদতের ঘটনা ঘটেছে, যেই কষ্টদায়ক যুগ জামাত অতিবাহিত করছে বিভিন্ন স্থানে, এর পিছনেও ফাতাহনা লাকা ফাতহাম মুবিনার আওয়াজ বা ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। খোদা তালা শত্রুকে কখনো উল্লাস করতে দেবেন না, তাদের উল্লাস ক্ষণস্থায়ী। প্রতিটি শাহাদত কোন আহমদীর প্রতিটি শাহাদত সবসময় ফুল এবং ফল বহন করেছে, আর আজও তাই হবে। শত্রুর ধৃত হওয়ার দৃশ্য এবং দৃষ্টান্ত আমরা পূর্বেও দেখেছি। আজও খোদা তালার কালাম আমাদেরকে নিশ্চয়তা দেয় যে ফা আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ফামা কানা লাহুম মিন আল্লাহি মিন ওয়াক। খোদা তালা তাদেরকেও তাদের পাপের কারণে ধৃত করেছেন এবং খোদার হাত থেকে রক্ষা করার তাদের কেউ ছিল না। সুতরাং অতীতে যেখানে খোদা তালা ধৃত করেছেন, পাকড়াও করেছেন, আজও সেই খোদা আছেন, সেই জীবন্ত খোদাই আমাদের খোদা, যিনি তাদেরকে তাদের শোচনীয় পরিণাম দেখাবেন। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রিয় খোদা, সত্য প্রতিশ্রুতিবান খোদা, তিনি হযরত মসীহ মওউদের সাথে দেয়া প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ করবেন, রক্ষা করবেন, যেভাবে আমরা পুরা হতে পূর্বেও দেখেছি। আল্লাহ তাআলা মুমিনদের আশ্বস্ত করার জন্য, নিশ্চয়তার জন্য বিভিন্ন সময় দৃষ্টান্ত দেখান, আর একই ঘটনা বারবার ঘটে, আর একই কথা বারবার ঘটে, ভবিষ্যতেও ঘটবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো ঈমানের উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকা, নিজ সেই সমস্ত ভাইদের গুণাবলীকে কখনো হারিয়ে যেতে দেবেন না, যারা জামাতের সাথে বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে নিজেদের প্রাণের বলি দিয়েছেন। এখন শহীদদের কথা সংক্ষেপে উল্লেখ করব। প্রথম শহীদ হলেন আমাদের একান্ত প্রিয় ভাই ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেব। তার শাহাদত হয়েছে, তার শাহাদত 27 মের পর প্রথম শাহাদত। অর্থাৎ এই মহান শহীদ নিজের প্রাণ খোদার পথে উৎসর্গ করে এই কথা প্রমাণ করেছেন যে খেলাফতে আহমদিয়ার দ্বিতীয় শতাব্দীতে আমাদের ইমানের সেই দৃঢ়তাই রয়েছে, জামাতের জন্য আমরা আমাদের প্রাণের বলি দেওয়ার জন্য সেভাবে প্রস্তুত রয়েছে যেভাবে গত 100 বছর বা ততোধিক কাল ধরে জামাত প্রাণ উৎসর্গ করে আসছে। এই শহীদ যার বয়স শুধু 46 বছর ছিল, যৌবনকালে তার এই শাহাদত যুবকদের ভিতর এক প্রাণ সঞ্চার করেছে, আর যুবকদের জন্য এই আদর্শ রেখে গেছে যে দেখো প্রাণ যায় তো যাক, কিন্তু মসীহ মওউদের হাতে বয়াতের উপর যে বয়াত আছে তার উপর যেন আঁচ না আসে, খেলাফতে আহমদিয়ার জন্য সকল কুরবানির খাতিরে প্রস্তুত থাকবেন ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেব। বড় আকর্ষণীয় স্বভাবের অধিকারী ছিলেন, নিষ্ঠা এবং আন্তরিকতার ক্ষেত্রে অনেক অগ্রগামী ছিলেন। ব্যক্তিগতভাবে তার সাথে আমার সম্পর্ক ছিল সিন্ধুর সফরে, আর নাজরে আলাহ হিসেবেও তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। বলা উচিত যে পরিবারের সাথে আমাদের পুরনো সম্পর্ক চলে আসছে। তার পিতা যখন রাবো আসতেন আমাদের পিতার কাছে অবশ্যই আসতেন, আমাদের ঘরে দীর্ঘ অধিবেশন বসত, বিশেষ করে সৌরার পর জামাতি বিষয়াদি নিয়ে সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হতো। তার পিতার নাম ছিল আব্দুর রহমান সিদ্দিকী সাহেব। তারও জামাতের সাথে গভীর সম্পর্ক ছিল, খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল বড় গভীর। ডক্টর মান্নান সিদ্দিকী সাহেবের পিতার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব। তিনি প্রায় 40 বছর মিরপুর খাস এবং হায়দরাবাদ ডিভিশনের আমির ছিলেন। দেশ বিভাগের পর হিজরত করে যখন পাকিস্তান আসেন আব্দুর রহমান সিদ্দিকী সাহেব হযরত মসলেহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নিজের ভবিষ্যৎ সম্পর্কে দিক নির্দেশনা চান। তখন হুজুর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন যে আপনি সিন্ধুর মিরপুর খাসে চলে যান, সেখানে বসতি স্থাপন করুন, সেখানে আমাদের স্টেটস আছে, আপনার নিগরানি লাভ করবে তারা এবং তারা আপনি তাদের সহযোগিতা পাবেন। তিনি উচ্চবাচ্য না করে কোনদের বিরক্তি না করে সেখানে যান, বসতি স্থাপন করেন, আন্তরিকতার সাথে জামাতের খেদমত করেন। ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেব যিনি শাহাদত বরণ করেছেন, তিনি ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেবের একমাত্র সন্তান। বিয়ের 11 বছর পর তাঁর জন্ম হয়। সিন্ধু মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তারপর 1988 সনে আমেরিকা চলে যান, সেখানে আল্ট্রাসাউন্ডের ট্রেনিং নেন। ইন্টারনাল মেডিসিনে তিনি PhD করেন ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিনের সনদ লাভ করেন। শিক্ষার পর সেখানেই তার চাকরি করার প্রোগ্রাম হয়, প্রোগ্রাম করেন তিনি ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকী সাহেব। তিনি তার পিতা যখন জানতে পারলেন যে আমার ছেলে আমেরিকায় থাকার পরিকল্পনা করছে, তিনি ছেলেকে লিখেছেন যে আপনাকে অত্রাঞ্চলের সেবার জন্য আমি মেডিকেলের শিক্ষা দিয়েছি, যেখানে আমাকে হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এখানে বসতি স্থাপন করো এবং মানব সেবা করো। এই দরিদ্র জনবসতির সেবার জন্য তোমাকে মেডিকেলে শিক্ষা দিয়েছি এবং আমেরিকা পাঠিয়েছি উচ্চশিক্ষার জন্য, তোমাকেও এখানে মানব সেবা করতে হবে। এটি আমার বাসনা যেন এই ধারা অব্যাহত থাকে। পিতার এই বাসনা তাৎক্ষণিকভাবে পূরণ করেন। আমেরিকা ছেড়ে মিরপুর খাস ফিরে আসেন এবং এখানে মানব সেবার কাজ আরম্ভ করেন। ডক্টর মান্নান সিদ্দিকী সাহেবের নানা ডক্টর হাসমতুল্লাহ খান সাহেব ছিলেন, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন। তার মান্নান সিদ্দিকী সাহেবের মা সালিমা বেগম সাহেবা এখনো জীবিত, নেক, তাহাজ্জুদ গুজার, দোয়াগো, বড় স্নেহশীল এবং দয়ালু এক মহিলা। 37 বছর তিনিও মিরপুর খাসের লাজনার সদর হিসাবে কাজ করেছেন। লাজনার তরবিয়তের ক্ষেত্রে গভীর ভূমিকা রেখেছেন। তার প্রৌঢ়ত্ব এবং অসুস্থতা সত্ত্বেও বড় সৎসাহসের সাথে ছেলের মৃত্যুর সংবাদে সৎসাহসের পরিচয় দিয়েছেন এবং সহ্য করেছেন। তার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাকে পরেও সহ্য এবং ধৈর্য শক্তি দান করেন। ডক্টর মান্নান সিদ্দিকী সাহেব জামাতের বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন। 95 থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ 13 বছর আমির হিসাবে মিরপুর খাসে দায়িত্ব পালন করেন। এছাড়া ইতিপূর্বেও সেক্রেটারি উমরে আমা ছিলেন মিরপুর খাস জামাতের, খোদামল আহমদের আঞ্চলিক কায়েদ ছিলেন, খোদামল আহমদিয়ার সিন্ধু প্রদেশের নিগরান ছিলেন। 98 সনে পিতার মৃত্যুর পর হাসপাতালের দায়িত্ব নেন। একটা ছোট ক্লিনিক ছিল, সেটিতে পুরো হাসপাতালে রূপান্তরিত করেন যাতে সকল আধুনিক সুযোগ সুবিধাও ছিল। ডাক্তার সাহেব থারপার্কার অঞ্চলে নগর পার্কারে হিন্দু এবং গরিব দূর দূরান্তের হিন্দু এবং গরিব অধ্যুষিত অঞ্চলে মেডিকেল ক্যাম্প লাগাতেন। গরিব দরিদ্র অনাথদের সেবার জন্য মেডিকেল ক্যাম্প করতেন। সহস্র সহস্র রোগী তার হাতে আরোগ্য লাভ করেছে। তার শাহাদতের ধ্বনি দরিদ্র সকলেই অশ্রু বিসর্জন দিচ্ছিল। বহু দূর থেকে লোক এসেছে শোক প্রকাশের জন্য। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদের এই দাসকে আরোগ্যের হাতও দিয়ে রেখেছিলেন। তার হাতে চিকিৎসার যশ ছিল, আল্লাহ তাআলা তাকে আরোগ্যের কারণ করেছেন। মিরপুর খাস ছাড়াও পুরো সিন্ধু প্রদেশে তার সুখ্যাতি ছিল। যৌবনেই তিনি আল্লাহ তাআলার ফজলে অনেক সুনাম কামিয়েছেন। আহমদি এবং গায়ের আহমদের ভিতর সমভাবে জনপ্রিয় ছিলেন। তাবলীগ এবং দাওয়াতের আল্লাহর গভীর একাগ্রতা ছিল। বিভিন্ন টিম বা প্রতিনিধি দলকে তাবলীগের খাতিরে কেন্দ্রে নিয়ে আসতেন, নিজ তত্ত্বাবধানে তাদেরকে পাঠাতেন। প্রত্যেকবার যখনই তাবলীগের প্রোগ্রাম হয়, গত পাঁচ বছর আমি দেখেছি যখনই তাবলীগের প্রোগ্রাম হতো, দোয়ার জন্য যাওয়ার পূর্বে লিখতেন যে যেন হুজুর দোয়া করবেন, যেন খোদা সফলতা দান করেন। আল্লাহ তাআলা সফলতাও দিয়েছেন। শত্রুর শত্রুতার বড় একটি কারণ ছিল তাবলীগ বা দাওয়াত আল্লাহ। সিন্ধুর বড় বড় মানুষ জমিদারদেরকে তিনি নির্দ্বিধায় তাবলীগ করতেন, দরিদ্র শ্রেণীর ভিতরও তাবলীগ করতেন, আর সর্বমহলে তাবলীগ করেছেন। শত্রু তাকে শহীদ করে তাবলীগের এক রাস্তা বন্ধ করার আত্মপ্রসাদ নিচ্ছে, কিন্তু এই নির্বোধ জানে না যে ডক্টর আব্দুল মান্নান খোদা তালার পথে শহীদ হয়ে নিজের মতো বহু মান্নান সৃষ্টি করবে ইনশাল্লাহ। ডক্টর সাহেবের বিয়ে হয়েছে নিজের মামাতো বোন আমতুর শাফি সাহেবের সাথে, যিনি আমেরিকান নাগরিক। তার দুই সন্তান রয়েছেন, এক মেয়ের বয়স 18 বছর, ইন্টারমিডিয়েট পাশ করেছে, এক ছেলে আছে 13 বছর বয়স্ক, আর স্ত্রী মিরপুর খাসের লাজনার প্রেসিডেন্ট, লাজনার সদর তিনি। ওয়াকফে জাদিদের যে হাসপাতাল আছে মিঠিতে, সিন্ধুর নগর পার্কার অঞ্চলে থার পার্কারে, এখানেও তার উল্লেখযোগ্য সেবা রয়েছে। তিনি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করতেন মানবতার সেবার জন্য নিয়োজিত। আর নূর সোসাইটিরও তিনি প্রেসিডেন্ট ছিলেন, সদর আঞ্জুমানের প্ল্যানিং কমিটির মেম্বার ছিলেন, মজলিস তারিখে জাদিদের সদস্য ছিলেন তিনি। তো যেভাবে আমি বলেছি তার সাথে আমার পুরনো দীর্ঘদিনের সম্পর্ক, তার পিতার সাথে আমাদের পিতার সম্পর্ক ছিল হযরত ডাক্তার হাসমতুল্লাহ সাহেব, যিনি হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর চিকিৎসক ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক, এবং তার নানা ছিলেন। তার সাথেও খলিফাতুল মসীহ ডাক্তার সাহেব কাছে খেলাপথে থাকতেন, তার কাছে যাওয়া আসা ছিল আমাদের, তার সাথে আমাদের একটি সম্পর্ক ছিল। তো এটি একটি এই পুরো পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক এবং বন্ধন ছিল। ডক্টর মান্নান সাহেব এমন লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের চেহারায় কখনো ভয় ভীতির কোনো ছাপ দেখা যেত না, অবস্থা যাই হোক না কেন। গত কয়েক বছর ধরে মিরপুর খাস মৌলভীদের লক্ষ্য চলে আসছে, পুরো সিন্ধুরই একই অবস্থা, কিন্তু বেশিরভাগ এই অঞ্চলে। খুব বুদ্ধিমত্তার সাথে তিনি জেলার জামাতকে নিয়ন্ত্রণ করেছেন, বরং আশপাশের জেলাকেও সাহায্য করতেন, তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগাতেন। কিন্তু কখনো তার যে সম্পর্ক ছিল তাকে ব্যক্তিগত স্বার্থে কখনো ব্যবহার করেননি বা কাজে লাগাননি, শুধু জামাতের স্বার্থে তা ব্যবহার করতেন বা করেছেন। দিন কি রাত যখনই কেউ সাহায্যের জন্য ডেকেছে, মুচকি হেসে তার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তার এই গুণ খুব ভালো লাগতো আমার, যে তার চেহারায় সবসময় হাসি থাকতো। আমি নয় বরং অনেক সকল ধনী দরিদ্র এই কথা ব্যক্তি এই কথা প্রকাশ করেছেন। বিনয় পরম পর্যায়ের বিনয় ছিল, কোনো অহংকার ছিল না যে আমেরিকা থেকে পড়ে এসে যে হাসপাতালের মালিক, আমি জেলার মালিক, কেন্দ্রীয় কমিটির মেম্বার, কোন প্রকারের অহংকার কখনো তার ভিতর দেখা যায়নি। প্রায়শ আমিররা তাবলিগ বা মেডিকেল ক্যাম্পে নিজেরা স্বয়ং জানে, কিন্তু আমির ডাক্তার সাহেব প্রত্যেক ক্ষেত্রে অন্য কোন জামাতি ব্যস্ততা যদি না থাকতো স্বয়ং যেতেন। কেউ তার সম্পর্কে খুব সুন্দর মন্তব্য করেছে আমার কাছে, সিন্ধু থেকে আগত আমাদের এক আহমদি, যে তিনি সিন্ধুতে দাই আল্লাহদের তাবলিগকারীদের আমির ছিলেন, গরিবদের সাহায্য তিনি এমন ভাবে করতেন যে তাদের শুধু বিনামূল্যে চিকিৎসাই করতেন না, বরং নিজের জেব থেকে তাদেরকে টাকা দিতেন। তার মৃত্যুতে যেখানে ধনী এবং বড় বড় জমিদাররা শোক প্রকাশের জন্য এসেছেন, সেখানে দরিদ্র পুরুষ মহিলারাও অদ্ভুত আবেগ বিজড়িত কণ্ঠে ডাক্তার সাহেবের কথা উল্লেখ করেন। খেলাফতের প্রতি তার যে বিশ্বস্ততা এবং নিষ্ঠার যে সম্পর্ক তা ছিল অসাধারণ। আমি মনে করি তিনি আপাদমস্তক খেলাফতের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তি ছিলেন, আমার সর্বোত্তম সাথীদের একজন ছিলেন। তার উপর আমার এত বিশ্বাস ছিল যে আমি ভাবতেও পারি না যে তাকে কোনো কাজের জন্য বলবো বা কোনো রিপোর্টের জন্য পাঠাবো আর তাতে কোনো প্রকারের বেইনসাফি থাকবে বা ন্যায়নীতি বিবর্জিত কোনো কথা থাকবে বা তাকেও শূন্য কোনো কথা বলবেন। একান্ত মুত্তাকি খোদাভীরু এক মানুষ ছিলেন। যদিও দীর্ঘকাল থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নিজের কাজে তিনি নিয়োজিত ছিলেন। কেউ দৃষ্টি আকর্ষণ করলো এদিকে, আমাকেই কয়েকদিন পূর্বেই এক ব্যক্তি তার দৃষ্টি এদিকে আকর্ষণ করেন, তিনি মুচকি হেসে তা উড়িয়ে দেন এবং বলেন যে দেখা যাবে, যা হওয়ার হবে। জামাতের অতি উত্তম এক কর্মী ছিলেন, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নত থেকে উন্নততর করুন। শহীদ হয়ে সেই পদমর্যাদা লাভ করেছেন, তার পদমর্যাদা এবং খোদা তাআলা উন্নীত করুন। তার স্ত্রীকেও খোদা তাআলা ধৈর্য এবং সাহস দেন। তিনি বড় ধৈর্যের সাথে স্বামীর মৃত্যু সংবাদ শুনেছেন এবং উত্তম ধৈর্য প্রদর্শন করেছেন। তার শাশুড়ি, যার কথা আমি বলেছি, শাশুড়িও দেখাশোনা করছেন আর বাচ্চাদেরও আমেরিকাতে লালিত পালিত হওয়া সত্ত্বেও স্বামীর সাথে পুরো বিশ্বস্ততার সাথে সঙ্গ দিয়েছেন। আর জামাতের কাজে কখনো বাদশা দেননি, বরং তিনি নিজে জামাতের সেবা করে আসছেন। আল্লাহ তাআলা তাকেও দীর্ঘ জীবন দান করুন, বাচ্চাদের পক্ষ থেকে তাকে সুখী রাখুন। ডাক্তার সাহেবের ইন্তেকালে বিভিন্ন গায়ের আহমদিরাও তাদের শোক প্রকাশ করেছেন। প্রথম বিবৃতি এমকিউএম এর নেতা আলতাফ হোসেন সাহেবের, যিনি এখানে লন্ডনে থাকেন, তিনি বলেছেন যে চিকিৎসার পবিত্র পেশার সাথে সম্পর্কযুক্ত ডক্টর আব্দুল মান্নান সিদ্দিকীর মৃত্যু মিরপুর খাসের লোকদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। তিনি বলেন যে রক্তপিপাসু খুনিরা রং ধর্ম বর্ণনের বিশেষ সবার ঊর্ধ্বে থেকে যিনি মানুষকে সেবা করেছেন, এমন ডাক্তার আব্দুল মান্নান সিদ্দিকীকে হত্যা করে তারা প্রমাণ করেছে যে এরা মুসলমান তো দূরের কথা, মানুষ নামের যোগ্য নয়। ডাক্তার সাহেবের নৃশংস হত্যার নিন্দা করে বলেন যে হত্যার ঘটনা সিন্ধুতে ধর্মীয় উগ্রতা ও তালেবানের ধারাবাহিকতার বই কিছু নয়, যারা ধর্মীয় পার্থক্যের কারণে নিরীহ নাগরিকদের হত্যা করছে তারা মানবতার ঘৃণ্য শত্রু। তারপর পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন মিরপুর খাস এর সভাপতি বিবৃতি দিয়েছেন, তিনি বলেন ডাক্তার মান্নানের হত্যা আসলে মানবতাকে হত্যার নামান্তর, কিন্তু আজকাল যে নাম সর্বস্ব ওলামা যারা কোরআনের আলেম মনে করে নিজেদের, তারা এই কথা বুঝবে না। আল্লাহ তাআলা তো কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে বিনা কারণে কাউকে হত্যা করা, অর্থাৎ এমন ব্যক্তি যে কাউকে হত্যা করেনি তাকে হত্যা করা, বা এমন ব্যক্তি যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাকে হত্যা করা, পুরো মানবতাকে হত্যা করার নামান্তর। ডাক্তার সাহেবের ব্যক্তিত্ব এমনই এক ব্যক্তিত্ব ছিল যে সবসময় মানুষের সেবার জন্য প্রস্তুত থাকতো, আর যারা গায়ের আহমদি তারাও এই কথা স্বীকার করছে। আরো কিছু ডাক্তারদের বিভিন্ন বিভাগের সাথে সম্পর্কিত ডাক্তারদের একটা টিম এইভাবে মতামত ব্যক্ত করেছেন, ডাক্তার সাহেবের আমাদের এক প্রিয় বন্ধু ছিলেন, এক মহান মানুষ ছিলেন, জাতিগত ক্ষতি এমন ফেরেশতা প্রতিম মানুষ শত শত বছরেও পৃথিবীতে আসে না, বড় বড় জমিদার শ্রেণীও আসে, তাদের নাম উল্লেখ করা সম্ভব নয়। তারাও এই কথাই বলেছেন যে এটি আপনাদের জামাতের ক্ষতি নয় বরং আমাদের সবার ক্ষতি। তারপরে কিছু সামাজিক ব্যক্তিত্ব এসেছেন, তারা বলেন যে ইনি গরিবদের প্রতি সহানুভূতিশীল এবং আশ্রয়হীনদের আশ্রয়স্থল ছিলেন। তার মুচকি হাসি মানুষের মন জয় করত, তার চরিত্রের সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো নয়। উকিল শ্রেণী বিবৃতি দিয়েছেন যে মিরপুর খাস এক অসাধারণ ডাক্তার এবং মোহসেন থেকে বঞ্চিত হয়েছে, এটি অনেক বড় এক অন্যায় হয়েছে। নতুন বয়াতকারীরা বলেন যে গরিবদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তি আমাদের সবাইকে এতিম করে চলে গেছেন। তার নিজের হাসপাতালের কর্মীরা বলেন যে গরিবদের লালনকারী ছিলেন, গরিবদের প্রতি একান্ত সহানুভূতিশীল ছিলেন, বাচ্চার মতো আমাদের প্রতি স্নেহের দৃষ্টি রাখতেন। সরকারি অফিসার, ডিএসপি, ডিপিও, ডিআইজি যারা এসেছেন তারা বলেন যে শহীদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল, এক মহান মানুষ ছিলেন। এক প্রসিদ্ধ রাজনীতিবিদ বলেন যে ডক্টর মান্নান সিদ্দিকীর হত্যা, এটি শুধু ডক্টর মান্নান সিদ্দিকীর হত্যা না বরং পুরো মিরপুর খাসকে হত্যা করা হয়েছে। আমাদের দ্বিতীয় শহীদ হলেন শেঠ মোহাম্মদ ইউসুফ সাহেব, তিনিও নওয়াব শাহর আমির ছিলেন। যদিও খুব বেশি শিক্ষিত ছিলেন না কিন্তু একান্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জামাতের খেদমতের কাজে লেগে থাকতেন, খেদমতের প্রেরণা ছিল। 1956 সনে নবাবশাহতে এসে বসতি স্থাপন করেন। 1962 সনে নবাবশাহর জামাতের প্রেসিডেন্ট নির্বাচিত, তার প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট কালে সেখানে একটি ভালো হল অর্থাৎ মাহমুদ হল নির্মাণ করা হয়। হাজর খলিফাদার মসজিদ সালেসের নাম রেখেছেন মাহমুদ হল। দুই বছর তিনি জেলা কায়েদও ছিলেন আর 14 বছর পর্যন্ত আঞ্চলিক কায়েদ ছিলেন। 1993 সনে নবাব শাহর আমির নির্বাচিত হন, মৃত্যু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। একান্ত সর্বজনপ্রিয়, গরিবদের বিশেষ দেখাশোনা, বিশেষভাবে দেখাশোনা করতেন, আপন পর সকলের জন্য তার হৃদয় স্থান ছিল, সর্বজনপ্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন সেখানে। সবসময় সবাইকে সালাম করতেন, একান্ত সম্মানের সাথে সবার সাথে কথা বলতেন, সবসময় বলতেন যে কারো মনে আঘাত দেওয়া ঠিক নয়। ওয়াকফে জিন্দেগীদের তিনি গভীরভাবে সম্মান করতেন, তাদের সকল চাহিদা পূরণের ব্যাপারে তিনি সচেতন ছিলেন, এটি তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলার ফজলে শেখ সাহেব মুসি ছিলেন। তার ইমারত কালে তিনি আরো একটি মসজিদ এবং বড় হল বানিয়েছেন, ইওয়ানে তাহের নাম রেখেছেন। হৃদরোগী হওয়া সত্ত্বেও অনেক পরিশ্রম করতেন। কেউ লিখেছে যে তার ঘরের উপরে ছিল দোতলায়, নিচে দোকান ছিল। ডাক্তার তাকে বলেছেন যে সিঁড়ি চড়ে উপরে যাবেন না, ঘরে বসা তো সম্ভব ছিল না, তার জন্য জামাতের কাজ কিভাবে করবেন তিনি। পাশেই জামাতের মসজিদ ছিল, সেখানে আমিরের অফিস, কোনো লিফটের কোনো ব্যবস্থা নেই সেখানে পাকিস্তানে, আর এখানকার মতো পঙ্গুদের জন্য চেয়ারের এখানে যেভাবে ব্যবস্থা আছে সেখানে সেই ব্যবস্থাও নেই। তিনি এর একটি সমাধান বের করেছেন, তাহলে একটা ছোট পিঁড়ি চেয়ারের মতো নিয়ে তার সাথে রশি বাঁধেন এবং ঘরের লোকদের চাকরদেরকে বলেন যে আমাকে প্রত্যেক দিন সকালে তাতে বসেতেন, নিচে নেমে যেতেন আর সন্ধ্যায় এসে তাতে বসতেন এবং রশি টেনে তাকে উপরে উঠানো হতো। এভাবে সারাদিন জামাতের কাজ করতেন, অক্লান্ত পরিশ্রমকারী জামাতের এক সেবক ছিলেন তিনি, অক্লান্ত পরিশ্রমী জামাতের এক সেবক। তো ওনারা হলেন জামাতের খেদমতকারী সেবক। প্রত্যেক শহীদ যখন বিদায় নেয় এই পয়গাম রেখে যায় যে আমি মৃত নই বরং জীবিত, তোমরাও স্মরণ রেখো যে বিশ্বস্ততার যে সম্পর্ক জামাতের সাথে, মসিহ মওদের সাথে, আল্লাহ তাআলার সাথে যে বিশ্বস্ততার সম্পর্ক, এটি তোমাদেরকে জীবিত রাখবে, এটি তোমাদের জীবনের নিশ্চয়তা। তার স্ত্রী বয়স 65 বছর, শেঠ সাহেবের বয়স ছিল প্রায় 70 বছর, তার ছেলেদের ভিতর একজন ডাক্তার, একজন ব্যবসায়ী, এক ছেলের ইন্তেকাল হয়েছে। আর এক ছেলে ব্যবসায়ী, তার মেয়ে রাওয়ালপিন্ডিতে আছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন। এছাড়া এই এছাড়া সেই দুইজন আহত ব্যক্তির জন্য, ভাইয়ের জন্য দোয়ার অনুরোধ করব। একজন হলো শেখ সাইদ আহমদ সাহেব, পয়লা রমজান বা একদিন পূর্বে করাচিতে নিজের দোকানে তাকে গুলি করে আহত করা হয়। দ্বিতীয়ত ডক্টর মান্নান সিদ্দিকী সাহেবের আহত সাথে যে আহমদি আহত হয়েছেন আরেফ সাহেব, তিনি তারা দুজনেই জটিল অবস্থায়, তাদের অবস্থা বড় জটিল। আল্লাহ তাআলা ফজল করুন, স্বাস্থ্য দিন। রমজানে নামধারী মুসলমান শ্রেণী পণ্যের, তথাকথিত পণ্যের সন্ধানে আরো বেশি সোচ্চার হয়ে ওঠে। জানে না এরা যে খোদা তালা এমন লোকদের কি পরিণাম উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে এবং জাতিকেও মানবতার শত্রুদের হাত থেকে রক্ষা করুন। এদেরগুলোতে অনেক দোয়া করুন, আল্লাহ তালা সবাইকে নিজে হেফাজতে রাখুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون